আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শহীদ, আজকের সাদা কানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আর এবারের ডিসেম্বর বিজয়ের 50 বছর পূর্তির মাস। বিজয়ের 50 বছর পূর্তিতে পরম করুণাময়ের কাছে আমরা আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবটাই তার দয়া, তার করুণা। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময় রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে কোনো জাতি স্বাধীনতা অর্জন করতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ডাকে সাড়া দিয়ে পুরো জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং পরম করুণাময়ের অনুগ্রহে 9 মাসের মধ্যেই স্বাধীনতার বিজয় কেতন তারা উড়াতে সক্ষম হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে সকল শহীদ ও বীরদের প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সংগ্রামে তরুণদের ভূমিকা, তরুণদের সাহসিকতা আমাদের বীরত্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে সবসময় জ্বলজ্বল করবে। মাকে না জানিয়ে স্বাধীনতার জন্যে, একটি ফুলকে বাঁচানোর জন্যে তারা যুদ্ধে গিয়েছিলেন, দেশমাতৃকার জন্যে অকাতরে প্রাণ দিয়েছিলেন, তারা প্রাণ দিয়েছিলেন বলেই আজকে স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে আমরা আমাদের অবস্থানকে সগৌরবে সংহত করতে পেরেছিলাম। তাদের জীবনে লক্ষ্য একটি ছিল, দেশকে, দেশের মানুষকে, দেশের সংস্কৃতিকে, মানবতাকে সমুন্নত রাখতে হবে। এই যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে বিপুল সংখ্যক কিশোর অংশ নিয়েছিলেন। আজ স্বাধীনতার 50 বছর পূর্তি লগ্নে সেই তরুণদের উত্তরসূরিতের একটি অংশই যখন মহৎ লক্ষ্যের জন্যে প্রাণদান নয় এবং তুচ্ছ বিষয়ের জন্যে বা অকারণ বিষণ্ণতায় আক্রান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, তখন প্রতিটি সচেতন হৃদয় ব্যথা ভারাক্রান্ত হয়ে ওঠে। তরুণরা সত্যের জন্যে, কল্যাণের জন্যে, শান্তির জন্যে, সম্প্রীতির জন্যে প্রাণদান করলে মন যেরকম কৃতজ্ঞতায় ভরে ওঠে, তেমনি তাদের আত্মহত্যার কথা শুনলে বা তাদের সহিংসতায় অংশগ্রহণের কথা শুনলে মন স্বাভাবিকভাবেই ব্যথায় ভারাক্রান্ত হয়ে ওঠে। এর মধ্যে সংবাদপত্রে দেখলাম একটি খবর, সখীপুর টাঙ্গাইলের সকাল 8:45 SSC পরীক্ষার্থী মেয়েকে নিয়ে টাঙ্গাইলের সখীপুর পাইলট বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে যান সালমা বেগম। কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সালমা বেগম বাড়িতে ফিরে এসে দেখেন ঘরে তার একমাত্র ছেলের লাশ ঝুলছে। ছেলের নাম আশিক আহমেদ, বয়স 13, সে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সালমা বেগমের স্বামী মালয়েশিয়া প্রবাসী। সালমা বেগম দুই সন্তানকে নিয়ে গ্রামে থাকেন। সালমা বেগম জানান, আশিক বেশিরভাগ সময় তার মুঠোফোন নিয়ে গেমস খেলত। আজ সকালে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় আশিক মায়ের মুঠোফোনটি বাসায় রেখে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু তিনি ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে আসেন। তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় আশিককে কান্না করতে দেখেছিলেন। কিছুক্ষণ পর আশিকের দাদি ঘরে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় আশিকের লাশ ঝুলে আছে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আশিকের স্বজনেরা ধারণা করছেন মায়ের কাছে মুঠোফোন না পেয়ে আশিক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, অল্প বয়সী ছেলে মেয়েদের জন্যে মুঠোফোন ও গেমস এক ধরনের নেশা। মুঠোফোনের নেশায় আসক্ত হয়ে অনেক কিশোর কিশোরীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আসলে তুচ্ছ কারণে। গত 6 মাসে 7,391 জন আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীদের 25% বয়স 18 বছরের কম। মোবাইল কিনে না দেওয়া বা মা বাবা বকাঝকা করলেও আত্মহত্যা করছে কিশোর বয়সীরা। 18 বছর বয়সী জয়চন্দ্র দাস নামে এক কিশোর বাবার কাছে মোবাইল ফোন চায়, কিনে না দেয়ায় আত্মহত্যা করে জয়চন্দ্র। একইভাবে কুড়িগ্রামের ফুলবাড়িতে মোবাইল ফোন কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অটোভ্যান চালকের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র আপন মিয়া, বয়স 10 বছর। মা বকা দেয়ায় রাজধানীর যাত্রাবাড়িতে আত্মহত্যা করে মাদ্রাসা ছাত্র তরিকুল, বয়স 16। মোবাইল ফোন কিনে না দেয়ায় আত্মহত্যা করে কলেজ ছাত্রী সাবিকুন নাহার জেবিন, বয়স 17। মেয়ের অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে মা বকা দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আক্তার। মোবাইল কিনে না দেয়া, সামান্য বকাঝকা করা, এসব তুচ্ছ কারণে কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। শুধু কিশোর কিশোরী নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গত 2.5 মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রিয় শরীর, কিশোর তরুণদের আত্মহত্যা ও সহিংসতা দুটোর পেছনেই যেসব কারণ আছে তার মধ্যে মিল আছে। প্রথমত পরিবার বিচ্ছিন্নতা। একটি শিশু এখন পরিবারের অংশ হিসেবে বেড়ে উঠছে না, পরিবারের বাবা বা মা কারো কাছ থেকে সে প্রয়োজনীয় মনোযোগ পাচ্ছে না। সে দামি খেলনা পাচ্ছে, মোবাইল পাচ্ছে, বিলাসী পণ্য যা চাচ্ছে অনেক সময় সবই পাচ্ছে। যা পাচ্ছে না তা হচ্ছে মা বাবার প্রয়োজনীয় মনোযোগ। সন্তান কার সাথে মিশছে অনেক মা বাবাই সে খবর রাখেন না। দ্বিতীয়ত, সমাজে করোনাকালে কিছু বড়সড় পরিবর্তন ঘটে গেছে, অনেক কিছু প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম জাতীয় প্ল্যাটফর্মে আপত্তিকর, হয়রানিমূলক কমেন্ট কিশোর কিশোরীদের বিষণ্ণ কিংবা সহিংস করে তুলছে। তৃতীয়ত, সমাজে ভোগ বিলাসিতা উপন্যাসক্তি বেড়ে গেছে। মা বাবা নিজেরা যেমন অর্থ উপার্জনে ব্যস্ত, বিলাসী পণ্য সংগ্রহে ব্যস্ত, তেমনি সন্তানকেও ভালো মানুষ না বিত্তশালী মানুষ হিসেবে গড়ে তুলতে তারা বেশি আগ্রহী, এবং তারই চড়া খেসারত এখন সমাজ দিচ্ছে। চতুর্থত, স্কুল কলেজে বিনয় শিষ্টাচার নৈতিক শিক্ষার উপর এখন গুরুত্ব দেওয়া হয় না, গ্রেড কিংবা নম্বরই শিক্ষার শেষ কথা। পঞ্চমত, কিশোর তরুণদের সামনে এমন কোনো রোল মডেল নেই যাকে সে অনুসরণ করবে, এমন কোনো মানুষ তার সামনে নেই যার জীবনে একটি আদর্শ আছে, যে শুধু নিজের জন্যে কাজ করে না, অর্থ গ্ল্যামার ক্ষমতার জন্যে দিশেহারা হয় না, বরং মানুষের কল্যাণের জন্যে, সমাজের কল্যাণের জন্যে, দেশের মঙ্গলের জন্যে কাজ করে। সর্বোপরি, করোনার প্রভাবে দীর্ঘ সময় ঘরবন্দি থাকায় নানা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে কিশোর ও তরুণরা। যারা স্কুল কলেজে পড়ছে তারা আগ্রহ পাচ্ছে না, অবসন্ন। যারা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কর্মজীবনে প্রবেশ করবে তারা হতাশ শঙ্কিত। বেকারত্ব অর্থনৈতিক চাপ সইতে না পেরে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সত্যিকারভাবে মূল্যায়িত হতে না পারার জন্য হতাশ হয়ে জীবন থেকে চলে যাচ্ছে চিরতরে। এমনি এক তরুণ মাসুদ আল মাহদি অপু, তার শিক্ষক লিখেছেন, সত্যিকার মেধাবী ছাত্র ছিল সে, ফলাফলও ভালো করত, তবে গতানুগতিক ভালো ফলাফল করাদের মতো সে ক্লাসে খুব নিয়মিত ছিল না। সে প্রশ্ন করত, প্রতিবাদ করত, অনার্সে সে থার্ড হয়েছিল। অনার্সের রেজাল্টের পর একদিন অপুকে বললাম, মাস্টার্সের এক বছর বাড়তি একটু মনোযোগ দিলেই তুমি প্রথম হতে পারবে। সে বলল, আমি তো প্রথমই হতাম অনার্সে, হিসাব করে দেখেছি একজন মাত্র শিক্ষক সেই প্রথম বর্ষ থেকে যে পরিমাণ কম নম্বর দিয়ে আসছেন ওনার কোর্সে অ্যাভারেজ নম্বর পেলেই প্রথম হতাম। অপুর আত্মহত্যার পেছনে সিস্টেমের দায় নিয়ে তিনি আরও লিখেছেন, অপু আত্মহত্যা করেছে শুনছি, সিস্টেম কিভাবে প্রখর এক তরুণকে এদিকে ঠেলে দিতে পারে তার একটিমাত্র উদাহরণ দিলাম। যেসব শিক্ষার্থী নিজে চিন্তা করত, প্রশ্ন করত, ওই শিক্ষক সাধারণত তাদের অপছন্দ করেন এবং বেছে বেছে ভিক্টিমাইজ করেন। তিনি আবার সব ধরনের ভিসির প্রিয়পাত্র থাকেন, ফলে তিনি এসব করে পারও পেয়ে যান। স্নাতকোত্তর শেষে অপু সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়া শুরু করেন। বছর খানেকের অক্লান্ত প্রস্তুতির পর সফলতা না পেয়ে হতাশার কাছে হার স্বীকার করে নেন। 27 সেপ্টেম্বর মাসুদ আল মাহদি অপু 26 বছর বয়সে আত্মহত্যা করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা ছিল তার জীবনের শেষ চাকরি পরীক্ষা। 18 নভেম্বর বিএসইসির ভাইবা বোর্ডে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক খেয়াল করলেন, যে ছেলেটি এমসিকিউ ও রিটেন পরীক্ষায় প্রথম হয়েছে সে ভাইবা দিতে আসেনি। তিনি সংশ্লিষ্টদের বললেন ওই নিয়োগ প্রার্থীকে ফোন দিতে। তারা জানায় ছেলেটা গত মাসে মারা গেছে। তিনি তালিকার নামটা ভালোভাবে পড়ে দেখলেন, ছেলেটার নাম মাসুদ আল মাহদি অপু, তার প্রিয় ছাত্রদের একজন। তার এক বন্ধু বলে, অনেকগুলো চাকরির পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হলেও সেগুলো দীর্ঘসূত্রই তার কবলে পড়ে। পরিবারের অবস্থা, দেশের অবস্থা নিয়েও চিন্তিত থাকত অপু। এসব হতাশা আত্মহত্যায় ভূমিকা রাখতে পারে। আসলে অপুর জন্যে সবার মন ব্যথিত হওয়াটা স্বাভাবিক। তবে অপুকে যদি মানসিকভাবে আরেকটু শক্তিশালী করা যেত, তার সংগ্রামী চেতনার সাথে যদি আরেকটু ধৈর্যের সংযোগ করা যেত, তাকে যদি আরেকটু আশাবাদী মানুষ হিসেবে গড়ে তোলা যেত, সে যদি আশাবাদী মানুষের সংস্পর্শে থাকত, সে যদি সৎ সঙ্গে একাত্ম থাকত, তাহলে হয়তোবা সমাজ আরো সফল, আরো উজ্জ্বল, আরো বর্ণাঢ্য অপুকে পেয়ে উপকৃত হত। অপু তো তবু কিছু সময় প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে গেছে, কিন্তু আজকাল তুচ্ছ কারণে অভিমান করে কিশোর কিশোরীর যে আত্মহত্যা, এই প্রবণতা জন্যে যদি একটি বিষয়কে দায়ী করা যায়, সেটা হচ্ছে ভুল প্যারেন্টিং। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের অভিমানী হওয়াটা স্বাভাবিক, কিন্তু যে হারে তারা আত্মঘাতী হচ্ছে, এর আগে কোনো কালে সেটা হয়নি। ভুল প্যারেন্টিংয়ের কারণে কিশোর তরুণরা মানসিকভাবেই এখন নাজুক হয়ে বেড়ে উঠছে, অল্পচাপেই তারা ভেঙে পড়ছে। আসলে মা বাবা তো সাপ্লায়ার হয়ে গেছে, সন্তান চাহিদা দিচ্ছে, রিকুইজিশন দিচ্ছে, মা বাবা সেই জিনিস হাজির করছে। চাওয়া মাত্র জিনিস পেয়ে গেলে তার প্রতি মমত্ব বা দায়িত্ব কখনো জন্মাবে না। ওই জিনিসটা সংগ্রহ করতে যে মা বাবার পরিশ্রম করতে হয়, সেই বোধই তার মধ্যে তৈরি হচ্ছে না। ফলে কোনো কারণে তার প্রত্যাশা পূরণ না হলে সে তীব্র অভিমান করছে, কেউ কেউ আত্মঘাতী হচ্ছে। কারণ চাপ কীভাবে সামলাতে হবে তা সে পরিবার থেকে শেখেনি। কোয়ান্টামে আমরা 30 বছর ধরেই অভিভাবকদের সতর্ক করে আসছি যে সন্তানকে ননির পুতুল বানাবেন না, সন্তানকে পরিবারের অংশ হিসেবে বড় করুন, পরিবারের সব কাজের সাথে তাকে সংযুক্ত রাখুন। আপনার কষ্ট, আপনার অভাব, আপনার প্রয়াস, আপনার সংগ্রাম অকাতরে সন্তানকে বলুন, আপনার সাথে সাথে তাকেও কষ্ট করতে শেখান। যদি আপনি জীবিত অবস্থায় তাকে কষ্ট করতে না শেখান, তবে সে কষ্ট করবে আপনার মৃত্যুর পরে। আর এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনার মৃত্যু পর্যন্ত সে অপেক্ষা করছে না। যে কোনো না পাওয়ার মুখে তার ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ও দৃঢ়তা কোনোটাই তার থাকে না, যার ফলে তার মনোবল খুব ঠুনকো হয়। এই অবস্থা থেকে বেরোনোর জন্যে অভিভাবকদেরই এগিয়ে আসতে হবে। সন্তানের শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক ফিটনেস যাতে যথাযথভাবে গড়ে ওঠে, সেই দিকে অভিভাবক এবং সমাজকেই এগিয়ে আসতে হবে। بیاشورید دارون را جاتا جاتا دیک نردشن اپلی تارا جی منوش ریدای که کی بھابی جای کرتے پاری ایک تی گھاٹونا دیئے আমরা আমাদের আজকের আলোচনার উপসংহার টানব। একটি চিঠি একজন শিক্ষিকা তার স্যারকে লিখছেন, সাত সকালে কোয়ান্টাম থেকে ফোন এসেছে, আম্মুর কথা জিজ্ঞেস করল, বলল আজকে ওনার মৃত্যু বার্ষিকী, ওনার ছেলে মেয়েরা সবাই কেমন আছে, ওদের অমায়িকতায় আমি মুগ্ধ। ওই সময়টায় রোজ বিশ তিরিশটা করোনার লাশ ওরা দাফনের ব্যবস্থা করত, তাও ওরা মনে রেখেছে নিশ্চয়ই সবাইকে ফোন দিচ্ছে। মানুষ অনেক কিছুই বলে কোয়ান্টাম নিয়ে, কিন্তু ওরা আমাদের যেই কাইন্ডনেসটা দেখিয়েছে আর কেউ দেখায়নি। কত আত্মীয় স্বজন প্রতিবেশী যাদের সাথে আম্মুর ঘনিষ্ঠ ওঠা বসা ছিল, সেই দিন থেকে শুরু করে আর কোনো দিন খোঁজ নেয়নি। ভর করোনার সময় আম্মুর ইন্তেকালের পর আধা ঘন্টায় কোয়ান্টাম হসপিটালে উপস্থিত হয়েছিল। যদিও ওরা আমার চাচির ভাইয়ের রেফারেন্সে এসেছিল, কিন্তু সাথে সাথেই তো এসেছিল। এতগুলো মেয়ে দৌড়ায় দৌড়ায় আম্মুর গোসল কাফন চোখের পরকে সব শেষ করেছে। একটা সুপারভাইজার ছেলে ছিল, কি সুন্দর করে আমাদের সাথে কথা বলছিল, বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছিল। আমি বারবার এই প্রশ্ন সেই প্রশ্ন করছিলাম, সে ধৈর্য ধরে জবাব দিচ্ছিল। ওই সময় মাথা কাজ করছিল না, তাও খেয়াল করেছিলাম ছেলেটার জুতাটা ছেঁড়া, খুব মায়া লাগছিল। বাসায় এসে কয়েকদিন পর নাশিদকে বলছিলাম, ওই ছেলেটার নাম্বার কই, ওকে একটা জুতা গিফট করতে চাই, এত অচেনা মানুষকে ও ভালোবাসা দেয়, ও নিজেও তো কিছু ভালোবাসা ডিজার্ভ করে, ওর নাম্বার আর পাই নাই। ওই বিপদের সময় কেউ নাম্বার রাখে নাই, ছেলেটা হারিয়ে গিয়েছিল, হয়তো জুতার চেয়েও অনেক দামি জিনিস ও সবার কাছে পায়, সেইটা হচ্ছে মানুষের দোয়া। প্রিয় শরীর, দাফন সেবায় নিয়োজিত শত শত তরুণ তরুণীর একজন এই তরুণ, তার জুতোটা ছেঁড়া ছিল, কিন্তু তার হৃদয়ের উষ্ণতা, হৃদয়ের সমমর্মিতা, মাকে হারানোর সেই ব্যথার মুহূর্তে এই শিক্ষিকা যেমন ভুলতে পারেননি, তেমনি হাজার হাজার মানুষ যারা ওই সময় এই সমমর্মিতা, এই মমতা পেয়েছেন, তারা কেউই ভোলেননি। তাদের দোয়া এই স্বেচ্ছাসেবীদের প্রতি, কোয়ান্টামের প্রতি, কোয়ান্টিয়ারদের প্রতি সবসময় অম্লান আছে, এবং তাদের দোয়ার ফলে আমরা আমাদের সেবামূলক কাজগুলো এত অনায়াসে করতে পারছি। প্রিয় শরীর, আসলে মানুষ মারা যায় কিন্তু কাজ বেঁচে থাকে, স্বপ্ন বেঁচে থাকে, বীর বেঁচে থাকে, কর্মবীররা বেঁচে থাকে, সমমর্মিতা স্মৃতিতে সবসময় গোলাপের মতন জলজল করে। মুক্তিযুদ্ধের সময় আমাদের একটি গান ছিল, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আসলে ওই তরুণ, তার জুতাটা ছেঁড়া ছিল, কিন্তু তার যে সেবা, এই সেবা তার সাথে সাথে কোয়ান্টামকে মানুষের অন্তরে একটা নতুন উচ্চতায়, নতুন মর্যাদায় নিয়ে গেছে। প্রিয় শরীর, আসলে হাজার হাজার মানুষের যে সেবামূলক কাজ, এই কাজের প্রস্ফুটিত রূপ হচ্ছে কোয়ান্টাম। ডিসেম্বর মাস করসেবার মাস, তাই সত্যকে মানুষের কাছে পৌঁছে দেয়া এবং মাটির ব্যাঙ সংগ্রহের মধ্য দিয়ে ক্ষুদ্র দানকে সংঘবদ্ধ করে মানুষের কল্যাণে সেবামূলক কাজকে নতুন উচ্চতায় উন্নীত করার মধ্য দিয়ে আমাদের বীর শহীদানের প্রতি আমরা যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমাদের সেবামূলক কাজকে নতুন মাত্রায় উন্নীত করে জাতিকে ইতিবাচকতার নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা বিজয়ের ৫০তম বছর পূর্তি উদযাপন করতে চাই। পরম করুণাময় আমাদের সহায় হন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।